যে বিশেষ সাম্প্রদায়িক মহল পূর্ব থেকেই, আগে থেকেই, অর্থাৎ 2008 সালের আগে থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হুমকি এবং তাদের দেশত্যাগে বাধ্য করে আসছিল, এই সরকারের আমলেও কিন্তু একই ধারা রাষ্ট্রীয়ভাবে না হলেও রাজনৈতিকভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা 2011 সাল থেকে যে ঘটনাগুলো দেখছি, এই ঘটনাগুলো আজও অব্যাহত আছে। ইতিমধ্যেই লক্ষ্য করবেন, পুজো যতই সামনে আসছে ততই আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় উপাসনালয়ে হামলা হচ্ছে, এবং সামনে যতই দিন গড়াবে ততই তাদের এই হামলাগুলো কিন্তু বাড়তে থাকবে। এর মূল লক্ষ্যটি হলো দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, এবং আমরা মনে করি 2023 সালে এদেশের সাধারণ নির্বাচন আছে। এদেশের সাধারণ নির্বাচনকে সামনে এই মহলটি পরিস্থিতি অধিকতর অস্থিতিশীল করতে চাইবে, এবং সেক্ষেত্রে তাদের অতীতের মতোই প্রথম এবং প্রধান টার্গেট হবে সংখ্যালঘু সম্প্রদায়।
সেক্ষেত্রে করণীয় কি, সরকার কি করতে পারে?
না, সরকারের যে ব্যাপারটা, আমরা বারবার বলে সরকারকে বলি যে এগুলোর পেছনে যে কারণটি সেটি হলো সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। এই যে বিচারহীনতার সংস্কৃতি সাম্প্রদায়িক মহলকে অধিকতর উৎসাহিত করে চলেছে। আমরা এই জন্যই দাবি তুলেছিলাম সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা হোক, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা হোক। সরকার 2018 সালের নির্বাচনের আগে তারা আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করবেন এই ব্যাপারে অঙ্গীকারও করেছিল। এর মধ্যে আরো অঙ্গীকার ছিল যে বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করবেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, পার্বত্য শান্তি চুক্তি এবং পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন করবেন, কিন্তু এই ব্যাপারে এখনো কোনো উদ্যোগ আমরা দৃশ্যমানভাবে লক্ষ্য করছি না। এখানে আপনি আরো একটা জিনিস লক্ষ্য করবেন যে 2011 সালের পর থেকে প্রথমে কিছু স্কুল শিক্ষকদের টার্গেট করে মহানবীকে কটূক্তি করেছে, এই কথা বলে ভিন্ন ভিন্ন ভাবে তাদের বাড়িঘরে আক্রমণ চালিয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ফেসবুক হ্যাক করে আমরা জানি অব্যাহতভাবে প্রচারণা চালানো হচ্ছে বিশেষ মহল থেকে, এবং সংখ্যালঘু এলাকাগুলোতে হামলা করা হচ্ছে, এবং যারা হামলাকারী তাদেরকে গ্রেপ্তার করা হলেও ছেড়ে দিচ্ছে, আর যারা নির্যাতিত হচ্ছে তাদেরকে বছরের পর বছর জেলে রাখা হচ্ছে, বা মাসের পর মাস জেলে রাখা হচ্ছে। অতি সাম্প্রতিক কালের ঘটনাও দেখবেন যে ঝুমন সাল্লা, তাকে গত 6-7 মাস ধরে তার জামিন হয় নাই। বলা হয়েছিল জামিন না দেওয়ার পেছনে, তার জেলে রাখার পেছনে কারণ হলো তার নিরাপত্তা দেওয়া। এমনকি মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনও জামিন দিলেন, সেখানেও আবার শর্ত দেওয়া হলো সুমনকে যদি সুনামগঞ্জের বাইরে যেতে হয় তাহলে তাকে পুলিশের অনুমতি লাগবে। অথচ যারা এই ফেসবুক হ্যাক করে এই ঘটনাগুলো করালো বা করছে, আজ পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আমাদের জানানে। এই যে পরিস্থিতিটি, আর অন্যদিকে তো জানেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ধর্মীয় সভায় আমরা অনেকের বক্তব্য শুনেছি যেখান থেকে আপনার সংখ্যালঘুদের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে এবং নানান মিথ্যাচার বিকৃতভাবে তাদেরকে উপস্থাপন করা হচ্ছে। আমরা বারবার বলে এসেছিলাম এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এগুলো করছে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হোক। তবে একটা ইতিবাচক দিক হলো, অতি সাম্প্রতিক কালে আমরা এমন তো কয়েকজনকে গ্রেপ্তার করার খবর আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি, এটা ইতিবাচক দিক। তবে এই মুহূর্তে বড় সংকট হলো, যদি আমরা এই সাম্প্রদায়িক হামলাকারীদের বিরুদ্ধে বা চক্রান্তের বিরুদ্ধে আগে থেকেই তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ প্রতিরোধ সমাজকে নিয়ে যদি গড়ে তোলা না যায়, রাজনৈতিক দল এবং প্রশাসন যদি একসাথে দাঁড়িয়ে তারা যদি প্রতিরোধের একটি দুর্গ গড়ে তুলতে না পারে, তাহলে ধরেন ঘটনা ঘটার পরে যদি সম্প্রীতির কথা বলা হয়, তাহলে এটা তো হাস্যকর হিসেবেই ঠিক। আমি মনে করি যে বিষয়গুলো সরকারের এবং আমাদের যে প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের বিবেচনায় নেওয়া উচিত। এবং সবচেয়ে যে বড় কথাটা হলো, যদি মুক্তিযুদ্ধের চেতনার ধারাটিকে এগিয়ে নিতে হয়, গণতন্ত্রের ধারাটিকে এগিয়ে নিতে হয়, তাহলে সংখ্যালঘু জনজীবনের, আমি ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের কথাই বলছি, তাদের জীবনে শান্তি ও স্বস্তিটা নিশ্চিত করা অগ্রাধিকার ভিত্তিতে আজকে রাষ্ট্রের বিবেচনা করা প্রয়োজন।